বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদি মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 6 ফেব্রুয়ারি, 23 মাঘ এবং ফার্সি 18 বাহমান। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আবু সাঈদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচির জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযজ্ঞ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমে প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। চলতি সপ্তাহে টিকা দেওয়া শুরু হচ্ছে ইরানে, জানিয়েছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। হুথিদের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। বিএনপির আন্দোলন দমনে আওয়ামী লীগের হুঁশিয়ারি, রিজভি বলছেন হুমকি দিয়ে লাভ নেই। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে অভিষেক ব্যানার্জির চাঞ্চল্যকর অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি মোহাম্মদ আমির হোসেন। চলতি সপ্তাহে ইরানে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হবে, এ তথ্য জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি আজ করোনা মোকাবেলা বিষয়ক টাস্কফোর্সের বৈঠকে বলেছেন, কারা আগে টিকা পাবেন তার একটি তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় তৈরি করেছে, ওই তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে। রুহানি আরও বলেছেন, ভাইরাস থেকে রক্ষা পাওয়ার প্রথম পদক্ষেপ হল প্রতিরোধ, আমরা পারস্পরিক সহযোগিতায় করোনা মোকাবেলা করতে পারব। আরেকটি উপায় হল ভ্যাকসিন নেওয়া। সাধারণ নিয়মে টিকা তৈরি হতে 1-2 বছর সময় লাগে, কিন্তু যেহেতু করোনা ভাইরাসের মৃত্যু অনেক বেশি এবং এই ভাইরাস অসংখ্য সমস্যা জন্ম দিচ্ছে, এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে। ইরানে ইসলামী বিপ্লবের আলোকোজ্জ্বল 10 প্রভাত উপলক্ষেই টিকা দেওয়া শুরু হবে বলে জানান রুহানি। গত বৃহস্পতিবার রাশিয়া থেকে করোনা টিকা স্পুটনিক ভি ইরানে এসে পৌঁছায়। মস্কোর সঙ্গে তেহরানের এ সংক্রান্ত যে চুক্তি রয়েছে তাতেই ইরানে যৌথভাবে টিকা তৈরির কথা বলা হয়েছে। ইরান এবং 6 জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গতকাল এক টুইটার পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাভেস লাদ্রিয়া একথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা একসাথে ইরানকে মোকাবেলা এবং পরমাণু ও নিরাপত্তার চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে তিনি শুধু বলেছেন, ইউরোপীয় মিত্রদের সঙ্গে আমরা ইরানের বিষয়টি নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে চেষ্টা করছে। এরই মধ্যে বাইডেন বলেছেন, ইরান যদি পূর্ণমাত্রায় সহযোগিতার পথে ফিরে আসে তাহলে আমেরিকাও পরমাণু সমঝোতায় ফিরে আসবে। তবে ইরান বারবার বলছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে আমেরিকা এবং ফিরে আসার জন্য তাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। এজন্য সবার আগে তেহরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী সংগঠনের কালো তালিকাভুক্ত করলেও সেই তালিকা থেকে আন্দোলনটির নাম বাদ দিয়েছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে এরই মধ্যে বাইডেন প্রশাসন মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা হুথিদেরকে সন্ত্রাসী তালিকা থেকে মুক্তি দেবে। ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ মুহূর্তে হুথিদেরকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেন। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পরিষ্কার করেছেন যে আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসের কালো তালিকা থেকে মুক্ত করা হবে। তিনি ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয় দেশ হিসেবে আখ্যা দেন। বাইডেন প্রশাসন এ বিষয়ে আগাগোড়া পর্যালোচনা করছে। এ সম্পর্কে পররাষ্ট্র দপ্তর মার্কিন কংগ্রেসকে জানিয়েছে যে তারা আনুষ্ঠানিকভাবে আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্তি দিচ্ছে। সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সে কারণে ইয়েমেনের উপর অন্যায়ভাবে সৌদি আরব অগ্রাসন চালালেও তা থামানোর কোনো চেষ্টা করেনি ট্রাম্প সরকার। মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনে হাজার হাজার মানুষ সাম্প্রতিক সামরিক অভ্যুত্থান এবং ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সুচির গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। আজকের ওই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়ে সেনা অভ্যুত্থানকে সামরিক স্বৈরতন্ত্র বলে আখ্যা দেন এবং নির্বাচিত রাজনৈতিক নেতাদের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বিএনপির কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। এদিকে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হুঙ্কার দিয়ে লাভ নেই, কারণ আওয়ামী লীগের জারি জুরি সব ফাঁস হচ্ছে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে। তাদের কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো। আজ শনিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সেতুমন্ত্রী বলেন, জনমানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি আবারও সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে, কিন্তু জনগণ সচেতন রয়েছেন। কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে তা কঠোর হাতে দমন করা হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়যুক্ত করে দেওয়ার গ্যারান্টি। বিএনপি ক্ষমতায় থাকতে বারবার নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দির তৃতীয় বার্ষিকী উপলক্ষে আগামী সোমবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দির 3 বছর পূর্ণ হবে 8 ফেব্রুয়ারি। দেশনেত্রীকে কারাবন্দি রাখার প্রতিবাদে ওই দিন ঢাকা মহানগর সহ দেশের সব জেলা এবং মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে দলটি। এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির প্রতিবাদে রাজধানী সহ দেশের ছটি সিটিতে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ছয় সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীরা যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি বিশ্ব সংবাদে। জাতীয় সমাজতান্ত্রিক দল বা জেএসডি সভাপতি আসমরব বলেছেন, কোন রকম কূটনৈতিক যোগাযোগ ছাড়াই হাঙ্গেরিকে 5,000 ডোজ টিকা উপহারের ঘোষণা কোনো ক্রমেই বাংলাদেশের দক্ষ কূটনীতির প্রতিফলন নয়। আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসমরব এসব কথা বলেন। তিনি বলেন, প্রকাশিত সংবাদে দেখা যায় হাঙ্গেরি টিকা চায়নি, কিন্তু আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন হাঙ্গেরি টিকা চেয়েছে। অদক্ষ কূটনীতির ফলে সৃষ্ট রাষ্ট্রীয় অসম্মান সরকারের আত্মতৃপ্তির বিষয় হতে পারে না। আমরা মনে করি এর সাথে আত্মমর্যাদা ও নৈতিকতার প্রশ্ন জড়িত। এই টিকা কূটনীতির আড়ালে অন্য কোনো বিষয়ে জড়িত কি না সেটা সুস্পষ্ট হওয়া জরুরি। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেছেন, বিধানসভা নির্বাচনের পরে উনি 35 জন বিধায়ক নিয়ে বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার ছক কষেছিলেন। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেছেন, বিধানসভা নির্বাচনের পরে উনি 35 জন বিধায়ক নিয়ে বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার ছক কষেছিলেন। তুমি একা চালাক আর আমরা বোকা। তিনি আজ শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেন, আর যাই হোক মেদিনীপুর বর্ষতা স্বীকার করতে পারে না। এই মাটিকে যারা কালিমালিপ্ত করেছে তাদের বিতাড়িত করতে হবে, বিশ্বাসঘাতকদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের মাটিকে কলুষিত করতে উনি বিজেপিতে যোগ দিয়েছেন, বলছেন আমি অকৃতদার। আসলে উনি অকৃতজ্ঞ বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।
আফগানিস্তান থেকে আগামী মে মাসের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে ভয়াবহ যুদ্ধের হুমকি দিয়েছে তালেবান। এই গোষ্ঠী ওয়াশিংটনকে হুমকি দিয়ে বলেছে, তাদের সঙ্গে মার্কিন সরকারের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার করা না হলে ভয়াবহ যুদ্ধ এবং সংঘর্ষের ভয়ঙ্কর বিস্তার ঘটবে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সহযোগিতা মারাত্মকভাবে কমে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন জানিয়েছে, ফিলিস্তিনি উদ্বাস্তুদের সহযোগিতার জন্য জাতিসংঘের তহবিলে, যেখানে 2018 ও 2019 সালে যথাক্রমে 5,30,000,000 ও $5,10,00,000 অর্থ দিয়েছে, সেখানে গত বছর মাত্র $10,00,000 দিয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেলের ওই খবরে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় আরব দেশ বাহরাইনে একইভাবে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য সহযোগিতা কমিয়ে দিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি চ্যানেল 12। আর এরই সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল। এই সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পরে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC বলেছে, এই আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি যুদ্ধ অপরাধের তদন্ত ও বিচার করার অধিকার রাখে। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আবেদনের জবাবে এই ঘোষণা দিল আন্তর্জাতিক বিচারিক সংস্থাটি। ICC প্রধান প্রসিকিউটর ফতু বিন সাউদা 2019 সালে বলেছিলেন, পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের বিষয়ে তদন্ত চালানোর বিষয়ে নানা যৌক্তিক ভিত্তি রয়েছে, তবে এই তদন্ত চালানোর এখতিয়ার ICC রয়েছে কিনা সে বিষয়ে এই বিচারিক সংস্থাকে আগে একটি রায় দিতে হবে। এখন ICC তার রায় বলেছে, ইসরায়েল ফিলিস্তিনের যেসব অঞ্চল 1967 সালে দখল করেছে, সেসব অঞ্চল যেমন পূর্ব বাইতুল মুকাদ্দাস সহ পশ্চিম তীর এবং গাজা, এই অঞ্চলগুলোতে ICC বিচার কার্যক্রম চালানোর অধিকার রাখে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঘোষণা অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনে সব ধরনের ইসরায়েলি বসতি ও স্থাপনা নির্মাণ পুরোপুরি অবৈধ, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল এ বিষয়টিকে উপেক্ষা করে আসছে। আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন করা হয় 2002 সালে মানবতার বিরুদ্ধে অপরাধ, জাতিগত নিধন বা গণহত্যা, ধর্ষণ ও অন্যান্য অপরাধে বিষয়ে তদন্ত করা এ সংস্থার দায়িত্ব, কিন্তু ইসরায়েল এই সংস্থায় যোগ দেয়নি ও এ সংস্থাকে স্বীকৃতিও দেয়নি। এ অবস্থায় ICC ইসরায়েল বিরোধী রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, এ ঘোষণাটি আবারও প্রমাণ করল যে সংস্থাটি একটি রাজনৈতিক পক্ষ মাত্র। ইসরায়েলি নেতৃবৃন্দ এই আতঙ্কে রয়েছেন যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ অপরাধগুলো বিচারিক তদন্ত প্রক্রিয়ায় প্রমাণিত হবে এবং তাতে শীর্ষস্থানীয় ইসরায়েলি নেতারা গ্রেপ্তারের শিকারও হতে পারে। বিনা বিচারে ফিলিস্তিনিদের হত্যা ও বন্দি করা, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙে দেয়া ও তাদের কৃষি জমি দখল করা, অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণ এবং গাজার উপর অমানবিক অবরোধ, এসবই মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট ধরনের দৃষ্টান্ত যা ইসরায়েল যুগ যুগ ধরে চালিয়ে আসছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের প্রধান খাদ্য চাল উৎপাদনের ভরা মৌসুমে বাজারে মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন সাধারণ ক্রেতা। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের প্রধান খাদ্যশস্য চাল উৎপাদনের এই ভরা মৌসুমে বাজারে মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন সাধারণ ক্রেতা। আমদানি শুল্ক কমানোর পরেও অস্থির চালের বাজার।
বলতে চাচ্ছি এটা যে ব্যাপারটা কি ব্যবসায়ীরা মনে করে দামটা বেশি চাচ্ছে না, এটা কি কোন সরকার বাড়াইছে?
তো প্রথমে শুনলাম এলজি হবে, চালের দাম কমবে, এখন চাল কিনতে আসে দেখি চালের দাম আরো বেশি।
মনে করেন আগে নিয়ে গেলাম 42, হয়তো 41 নিয়ে গেছি, সেই চাল এখন মনে করেন 45-46 আছে।
এক সপ্তাহের ভিতরে 300-400 টাকা বেড়ে গেলে মানুষ কিনবে কি বিক্রি করবে কি?
আতপ চালে আজকে দুই দিনে বাড়ি গেছে 300 টাকা করে প্রতি বস্তায়।
সরকারি হিসেবে বাজারে মোটা চালের কেজি এখন 46-48 টাকা, অথচ গত বছরের এই সময়ে মোটা চাল প্রতি কেজি 32-36 টাকা দরে বিক্রি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আমদানি শুল্ক কমিয়ে 15 ফেব্রুয়ারির মধ্যে প্রায় 10 লাখ টন চাল আমদানির জন্য 300 জন ব্যবসায়ীকে অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়, কিন্তু এ পর্যন্ত মাত্র 64,000 টন চাল দেশে এসে পৌঁছেছে। আর সরকারিভাবে 6 লাখ টন আমদানির লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও এসেছে 46,000 টন মাত্র। এ অবস্থায় বৃহস্পতিবার কুষ্টিয়া, নওগাঁও, দিনাজপুর সহ দেশের প্রধান ধান চালের মোকাম এবং বাজারে পাইকারি পর্যায়ে চালের দাম আরেক দফা বেড়েছে। এবছরের শুরু থেকেই চালের দাম নিয়ন্ত্রণে সরকারি গুদামে মজুত এবং বাজারে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেয় খাদ্য মন্ত্রণালয়। সরকার শুল্ক কমানোর পরপরেই ভারত থেকে হিলি ও বেনাপোল বন্দর থেকে চাল আমদানি শুরু হয়। বলা হচ্ছিল এতে নিয়ন্ত্রণে আসবে বাজার। তবে ব্যবসায়ীরা বলছে ভারত থেকে মোটা চাল দেশে আনতে এখন 25% শুল্ক দিতে হচ্ছে। এতে দেশে প্রতি কেজি চালের দাম 42 থেকে 43 টাকা করে পড়ছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, আমদানিকারকদের বেশিরভাগই মিল মালিক, যারা এতদিন চাল মজুত করে অস্থিরতা বাড়িয়েছিল বাজারে, ফলে তাদেরকে অনুমতি দেয় মিলছে না আমদানির সুফল।
80% মেন মালিক হলো যে এলসি যারা করছে তাদেরকে কোটা দিয়েছে, এরা বেশিরভাগ গুড়ি মারি দিয়ে যে চাউলগুলো আসতেছে এটা একটু সুবিধা মতো আসতেছে, ওরা ডাইরেক্ট তারা গুদামে ঢুকাবে।
চালের শুল্ক কমিয়েছে কিন্তু এই মিল মালিকদের কারসাজিটাকে বন্ধ করার জন্য, আবার এখন দেখা গেল তারাই কিন্তু চাল আমদানিটা করতেছে, তো সেই কারণে এখন তারা চাল আমদানি করলো কিন্তু এটা বাজারে আসতেছে না। আমরা প্রথম থেকে বলে আসছিলাম শুল্ক কমানোর পরও যদি চালের গুলো যদি বাজারে না আসে তাইলে কিন্তু প্রভাব পড়বে না।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর সাবেক গবেষণা পরিচালক এস আসাদুজ্জামান বলেছেন, চালের দাম এখনো না কমায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে চাল ব্যবসায়ীরা এবং চাল কল মালিকেরা, আবার তাদেরকেই চাল আমদানির অনুমতি বেশি দেওয়া হয়েছে। তারা দ্রুত চাল আমদানি করলে দাম পড়ে যেতে পারে, এই কৌশলে তারা ধীরগতিতে আমদানি করছে কিনা তাও খতিয়ে দেখা উচিত।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। চলতি সপ্তাহে টিকা দেওয়া শুরু হচ্ছে ইরানে, জানিয়েছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। হুথিদের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। বিএনপির আন্দোলন দমনে আওয়ামী লীগের হুঁশিয়ারি, রিজভি বলেছেন হুমকি দিয়ে লাভ নেই। এবং ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে অভিষেক ব্যানার্জির চাঞ্চল্যকর অভিযোগ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 100 বাংলাদেশ। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।